الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ অব্যাহত আছে। গত খুতবার পূর্বের খুতবায় সুরাকার কথা উল্লেখ করা হয়েছিল, সেও পুরস্কারের লোভে মহানবীকে ধরার মন মানসিকতা নিয়ে বেরিয়েছিল, কিন্তু ঐশী তাকদীর যখন তার সামনে বাধা বিপত্তি সৃষ্টি করে, তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন এবং নিবেদন করে যে যখন রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে আসবে তখন যেন আমাকে নিরাপত্তা দেয়া হয়। আর এক লিখিত অঙ্গীকারনামা সে আদায় করে। এ সম্পর্কিত কিছু রওয়ায়েত আছে, সে অনুসারে তার ফিরে যাওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বলেন যে সুরাকা, যখন কিসরার কঙ্কণ তোমার হাতে পরানো হবে তোমার অবস্থা কত অসাধারণ হবে। সে আশ্চর্য হয় এবং বিস্ময়ে অভিভূত হয়ে বলে যে কিসরা বিন হুরমুজ? মহানবী বলেন যে হ্যাঁ, হযরত ওমরের খেলাফতকালে কিসরার কঙ্কণ এবং তার মুকুট এবং কমর বন্ধনী যখন আনা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সুরাকাকে ডাকেন এবং বলেন তোমার হাত দাও। তিনি তাকে কঙ্কণ পরান এবং বলেন যে বলো সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি কিসরা বিন হুরমুজের হাত থেকে এই উভয়টি ছিনে আমাদেরকে দান করেছেন। অন্য রওয়ায়েত অনুসারে হিজরতের সময় নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুনাইন এবং তায়েফ থেকে ফিরে আসছিলেন, সুরাকা বিন মালিক জেরানা নামক স্থানে ইসলাম গ্রহণ করে। জেরানা মক্কা এবং তায়েফের মধ্যবর্তী পথে রাস্তার পাশে একটি কূপের নাম। তিনি সুরাকাকে সম্বোধন করে বলেন যে তোমার অবস্থা তখন কত ঈর্ষণীয় হবে যখন তুমি কিসরার কঙ্কণ নিজের হাতে পরিধান করবে। এই সম্পর্কে সিরত খাতামুন নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব যা লিখেছেন তা হলো, মহানবী স্বল্প দূর যেতেই হযরত আবু বকর দেখে যে এক ব্যক্তি ঘোড়া ছুটিয়ে তাদের পিছু ধাওয়া করছে। তখন আবু বকর ভয়ের আতিশয্যে বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি আমাদের পিছু ধাওয়া করছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই পশ্চাৎধাবনকারী ব্যক্তি সুরাকা বিন মালিকে ছিল, যে পশ্চাৎধাবনের ঘটনা নিজেই নিজের ভাষায় এভাবে বর্ণনা করেন যে মহানবী যখন মক্কা থেকে বেরিয়ে যান, কুরাইশ কাফেররা ঘোষণা করে যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আবু বকরকে জীবিত বা মৃত অবস্থায় ধরে আনবে তাকে এ পরিমাণ পুরস্কার দেয়া হবে। তারা তাদের বার্তাবাহকদের মাধ্যমে এ সম্পর্কে আমাদেরকে অবহিত করে। সুরাকার বর্ণনা এটি। সুরাকা বলে, এরপর একদিন আমি আমার বংশ বনমদলজে বসেছিলাম, কুরাইশের এসব ঘোষকদের এক ব্যক্তি আমার কাছে আসে এবং আমাকে সম্বোধন করে বলে যে আমি এখনই সমুদ্র উপকূলীয় অঞ্চলে দূর থেকে কিছু ব্যক্তিকে দেখেছি, আমি মনে করি হয়তো মুহাম্মদ এবং তার সাথী হবেন। সুরাকা বলে, আমি বুঝতে পেরেছি যে অবশ্যই তিনিই হবেন বা তারাই হবেন। হযরত মির্জা বশির আহমদ সাহেবের পর সেই বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন যা সুরাকার পশ্চাদ্ধাবনের সময় এবং লটারি তার বিরুদ্ধে যাওয়ার এবং তার ঘোড়ার পা বালিতে ঢুকে যাওয়ার বিবরণ সম্বলিত। যাই হোক, সুরাকা বলে যে এই ঘটনা বা এই কাহিনী যা আমার সাথে ঘটে সেই কারণে আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তির বৃহস্পতি বা ভাগ্য এখন তুঙ্গে। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আসলাম জয় যুক্ত হবেন। আমি মীমাংসার সুরে তাকে বলে যে আপনার জাতি আপনাকে হত্যা করা বা ধরে আনার জন্য এ পরিমাণ পুরস্কার ঘোষণা করেছে, আর এ হলো আপনার বিষয়ে মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং সংকল্প, আর আমি একই উদ্দেশ্যে বেরিয়েছি, কিন্তু এখন ফিরে যাচ্ছি। এরপর ঘটনার বাকি বিবরণ এসেছে। সুরাকার কঙ্কন পরার সংক্রান্ত ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করতে গিয়ে হযরত মির্জা বশীর আহমদ লেখেন, সুরাকা যখন ফিরে যাচ্ছিল মহানবী তাকে সম্বোধন করে বলেন, সুরাকা তখন কি তোমার কি অবস্থা হবে যখন তোমার হাতে কেসরার কঙ্কন পরানো হবে? সুরাকা আশ্চর্য হয়ে বলে যে ইরানের বাদশাহ কেসরা বিন হরমুজের কথা বলছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, সুরাকা হতভম্ব হয়ে যায়। কোথায় আরবের এক মরুবাসী আর কোথায় পারস্য বাদশাহ? কিন্তু খোদা তালার কুদরতের লীলা দেখো, হযরত উমরের যুগে যখন ইরান বিজিত হয় আর কেসরার ধনভাণ্ডার মালে গনিমত হিসাবে মুসলমানদের হস্তগত হয়, কেসরার কঙ্কন ও মালে গনিমতের অংশ হিসাবে মদিনায় আসে, হযরত উমর সুরাকাকে ডাক দেন যে মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিল, তিনি তাকে সামনে দাঁড় করিয়ে কেসরার কঙ্কন যা অসংখ্য মনে মুক্তায় খচিত ছিল পরে তাকে পরিধান করান বা তাকে পরান। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘটনার উল্লেখ করে বলেন, মক্কাবাসীরা ঘোষণা করেছিল যে যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আবু বকরকে জীবিত বা মৃত নিয়ে আসবে তাকে 100 উট দেয়া হবে। এই ঘোষণার সংবাদ মক্কার পার্শ্ববর্তী গোত্রগুলোতে ছড়িয়ে দেওয়া হয়। সুরাকা বিন মালিক যে একজন মরুবাসী নেতা ছিল, সে এই পুরস্কারের লোভে তার পিছনে বের হয়। সন্ধান করতে করতে মদিনার রাস্তায় তার কাছে পৌঁছে যায়। সে যখন দুটো উট এবং বাহনকে দেখে এবং নিশ্চিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেই যাচ্ছে, সে তাদের পিছনে ঘোড়া দৌড়িয়ে অগ্রসর হতে থাকে। এরপর তিনি হযরত মির্জা বশীর আহমদ সাহেব পুরো ঘটনা বর্ণনা করেন, অর্থাৎ সুরাকার ঘোড়ার হোঁচট খেয়ে পড়ে যাওয়া এবং লটারি করা সংক্রান্ত ঘটনার কথা হযরত বলছেন। সুরাকা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম গাম্ভীর্যের সাথে তার উঠে সফর অব্যাহত রাখেন, পিছনে তাকিয়েও তিনি আমাকে দেখেননি। কিন্তু আবু বকরের এই ভয় ছিল যে কোথাও মহানবীর কোনো ক্ষতি না হয়ে যায়, এই ভয়ে এই আশঙ্কায় বারবার তিনি পেছনে তাকিয়ে আমাকে দেখতে থাকেন। এই পশ্চাদ্ধাবন সংক্রান্ত ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরার পর হযরত মুসলিহ মওদ বলেন, সুরাকা যখন ফিরে আসছিল তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা সুরাকার ভবিষ্যৎ অবস্থা অদৃশ্য থেকে মহানবীর সামনে প্রকাশ করেন, আর সে অনুসারে মহানবী তাকে সম্বোধন করে বলেন যে সুরাকা, তখন তোমার অবস্থা কত ঈর্ষণীয় হবে যখন তোমার হাতে কিসরার কঙ্কন থাকবে। সুরাকা আশ্চর্য হয়ে বলে যে কিসরা বিন হরমুজ ইরানের বাদশার কথা বলছেন, তার কঙ্কন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী 16-17 বছর পর আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করেছে। সুরাকা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথমে হযরত আবু বকর, এরপর হযরত উমর খলিফা নির্বাচিত হন। ইসলামের ক্রমবর্ধমান মহিমা ও সম্মান দেখে ইরানেরা মুসলমানদের উপর হামলা আরম্ভ করে। ইসলামকে পদপিষ্ট করার পরিবর্তে নিজেরাই ইসলামের পদদলে পিষ্ট হয়ে কিসরার শাসন কেন্দ্র বা রাজধানী মুসলমানদের ঘোড়ার খুরের আঘাতে জর্জরিত হয়। তাদের ধনভাণ্ডার মুসলমানদের হস্তগত হয়। ইরানি সাম্রাজ্যের যে সমস্ত ধন সম্পদ মুসলমান বাহিনীর করতলগত হয় তাতে সেই কঙ্কনও ছিল যা কিসরা ইরানের রীতি অনুসারে সিংহাসনে আসীন হওয়ার সময় পরিধান করত। সুরাকা ইসলাম গ্রহণের পর তার এই ঘটনা বা সেই ঘটনা যা মহানবীর হিজরতের সময় যে ঘটনার সে সম্মুখীন হয়েছিল তা মুসলমানদেরকে অতি গর্বের সাথে শোনাত। মুসলমানরা এ সম্পর্কে অবহিত ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলেছিলেন, সুরাকা, তখন তোমার অবস্থা কত ঈর্ষণীয় হবে যখন তোমার হাতে কিসরার কঙ্কন থাকবে। হযরত উমরের সামনে যখন সেই মালে গনিমত এনে রাখা হয় আর তাতে কিসরার কঙ্কন যখন দেখেন তার চোখের সামনে পুরো চিত্র এসে যায়। দুর্বলতার সময় যখন খোদার রসুলকে স্বদেশ পরিত্যাগ করে মদিনায় আসতে হয়েছিল আর সুরাকার ও সুরাকা বা অন্যান্য মানুষের তার পেছনে তাকে জীবিত বা মৃত কোনোভাবে মক্কাবাসীদের কাছে পৌঁছিয়ে দিলে একশত উটের মালিক হবে, তখন তার সুরাকার উদ্দেশ্যে বলা যে সুরাকা, তখন তোমার অবস্থা কত ঈর্ষণীয় হবে যখন তোমার হাতে কিসরার কঙ্কন পরিহিত থাকবে। এটি কত মহান ভবিষ্যৎবাণী ছিল, কত স্বচ্ছ অদৃশ্যের সংবাদ ছিল। তোমার তার সামনে কিসরার কঙ্কন যখন দেখেন খোদার পবিত্র শক্তি তার সামনে ফুটে উঠে দাঁড়িয়ে বলেন, সুরাকাকে ডাকো। সুরাকাকে ডাকা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিসরার কঙ্কন নিজ হাতে পরার নির্দেশ দেন। সুরাকা বলেন যে হে আল্লাহর রাসূলের খলিফা, হে আল্লাহর রাসূলের খলিফা, স্বর্ণ পরিধান করা তো মুসলমানদের জন্য নিষিদ্ধ। হযরত ওমর বলেন যে নিষিদ্ধ, কিন্তু এই ধরনের উপলক্ষের জন্য নয়। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমার হাতে স্বর্ণের কঙ্কন দেখিয়েছিলেন, হয়তো এই কঙ্কন পরিধান করবে, না হয় আমি তোমাকে শাস্তি দেব। সুরাকার আপত্তি শরীয়তের দৃষ্টিকোণ থেকে ছিল, নতুবা তিনি নিজেও রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখার বাসনা রাখতেন। সুরাকা সেই কঙ্কন নিজের হাতে পরিধান করেন আর মুসলমানরা এই সুমহান ভবিষ্যৎবাণী সচক্ষে পূর্ণ হতে দেখেছেন। এরপর উল্লেখ রয়েছে ফেরার পথে এক কাফেলা যাকে কুরাইশ তাকে সন্ধানের জন্য পাঠিয়েছিল, সেই কাফেলা সুরাকার কাছে মহানবী সম্পর্কে জিজ্ঞেস করে। সুরাকা কেবল এটি নয় যে মহানবী সম্পর্কে কিছুই বলেননি, বরং তাদের সাথে এমনভাবে কথা বলেন যে পশ্চাৎ ধাবনকারীরা নিজেরাই ফিরে যায়। হিজরতের সফরে উম্মে মাবাদের একটা ঘটনার উল্লেখ পাওয়া যায়। হিজরতের এই সফরকালে এক তাবুর পাশ দিয়ে যাওয়ার সময় পাথের সন্ধানে মহানবীর কাফেলা দণ্ডায়মান হয়। এটি উম্মে মাবাদের তাবু ছিল। উম্মে মাবাদের নাম আতেকা বিনতে খালিদ ছিল। তার সম্পর্ক ছিল খোজার শাখা বনু কাবের সাথে। হযরত হুবাইশ বিন খালেদের তিনি বোন ছিলেন, যিনি সাহাবিও ছিলেন আবার হাদিসও রওয়ায়াত করেছেন। উম্মে মাবাদের স্বামীর নাম ছিল আবু মাবাদ। বলা হয় তিনিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনা করেছেন। মহানবী ইসলামের জীবদ্দশায় তার ইন্তেকাল হয়। আবু মাবাদের নাম জানা নেই। উম্মে মাবাদের তাবু কুদাইদ নামক স্থানে ছিল। কুদাইদ মক্কার পার্শ্ববর্তী একটা গ্রামের নাম যা রাবেত থেকে কয়েক মাইল দূরে দক্ষিণে অবস্থিত ছিল। এখানেই প্রসিদ্ধ প্রতিমা মনাতের মূর্তি সংস্থাপিত ছিল, মদিনাবাসীরা তার পূজা করত। উম্মে মাবাদ একজন সাহসী নারী ছিলেন। তিনি তার তাবুর আঙ্গিনায় বসে থাকতেন আর সেই পথে যাতায়াতকারীদের পানাহার করাতেন। মহানবী ইসলাম তাকে মাংস এবং খেজুর সম্পর্কে জিজ্ঞেস করেন, অর্থাৎ কেনার উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, কিন্তু তার কাছে এমন কিছু ছিল না। তখন উম্মে মাবাদের জাতি অভাবী ছিল এবং দুর্ভিক্ষ কবলিত ছিল। উম্মে মাবত বলে, যদি আমাদের কাছে কিছু থাকতো তাহলে আমরা তোমাদের থেকে তার লুকিয়ে রাখতাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুর কোনায় এক ছাগল দেখেন। মহানবী জিজ্ঞেস করেন, উম্মে মাবত, এই ছাগলটার এই অবস্থা কেন? সে বলে, এটি এমন এক ছাগল যাকে দুর্বলতা পাল থেকে পেছনে থাকতে বাধ্য করেছে, অর্থাৎ পালের সাথে যাওয়ার শক্তিটুকু এর মাঝে নেই। মহানবী জিজ্ঞেস করেন, এই ছাগল দুধ দেয় কি? সে মহিলা বলেন যে দুধ দেওয়ার জন্য যতটুকু শক্তির প্রয়োজন সেই শক্তি এর মাঝে নেই, অসম্ভব। মহানবী বলেন যে তুমি কি আমাকে এর দুধ দহন করার অনুমতি দেবে? সে বলে যে যদি এতে কোনো দুধ আছে বলে আপনি মনে করেন তাহলে দুইতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছাগল আনিয়ে নিয়ে তার স্তনে হাত বুলান এবং মহান আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেন। উম্মে মাবুদের জন্য তার ছাগলে বরকতের দোয়া করেন। সেই ছাগল মহানবীর সামনে শান্ত শ্রেষ্ঠ ভাবে দাঁড়িয়ে যায় এবং স্তনে দুধ নামিয়ে দেওয়ার যুগালি করতে থাকে। এরপর মহানবী একটি বর্তন আনিয়ে নেন যাতে বেশ কিছু লোকের জন্য পর্যাপ্ত দুধ রাখা সম্ভব ছিল। এতটা পরিমাণ দুধ দহন করেন যে দুধের ফেনা উপর পর্যন্ত এসে যায়। এরপর উম্মে মাবুদকে তৃপ্তি সহকারে পান করান। এরপর তার সাথীদেরকে পান করান, তাদের সবাই পেট ভরে পান করেন। সবার শেষে মহানবী নিজে পান করেন এবং বলেন, জাতিকে যে পান করায় সে সবার শেষে পান করে। এরপর তিনি পুনরায় সেই বর্তনে দুধ দহন করেন এবং সেটি দুধে ভরে যায় এবং উম্মে মাবুদের কাছে রেখে চলে আসেন। এরপর তিনি সেই ছাগল ক্রয় করেন এবং সফর আরম্ভ করেন। লেখা আছে যে একদিকে মহানবী এবং তার নিবেদিত প্রাণ সফর সঙ্গী পরাজয় বরণ করেনি, তারাও কুরাইশের পক্ষ থেকে পিছু ধাওয়াকারী একটি দল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে উম্মে মাবুদের তাবু পর্যন্ত পৌঁছে যায়। তারা বাহন থেকে নামতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা আরম্ভ করে। উম্মে মাবুদ কিছুটা আঁচ করতে পারে এবং বলে যে তুমি এমন কথা তোমরা বল জিজ্ঞেস করছো যে আমি কখনো শুনিনি আর বুঝিও নি যে তোমরা কি চাচ্ছ। তারা যখন কিছু কঠোরভাবে প্রশ্ন করতে চাইল, সেই অভিজ্ঞ সাহসী নারী বলেন যে যদি তোমরা এখান থেকে প্রস্থান না করো আমি আমার গোত্রের লোকদেরকে ডেকে পাঠাবো। তারা সেই মহিলার মর্যাদা সম্পর্কে অবহিত ছিল, তাই ফিরে যাওয়াতেই তারা মঙ্গল নিহিত বলে মনে করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথিমধ্যেই ছিলেন। হযরত জুবায়ের সাথে তার দেখা হয়, যিনি মুসলমান এক কাফেলার সাথে সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্যের পর ফিরে আসছিলেন। হযরত জুবায়ের মহানবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শুভ্র পোশাক পরিধান করিয়েছেন। এই সাক্ষাতের কথা উল্লেখ করে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে পথিমধ্যে জুবায়ের বিন আল আওয়ামের সাথে সাক্ষাৎ হয়, যিনি সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্যের পর মুসলমানদের একটা ক্ষুদ্র কাফেলার সাথে মক্কায় ফিরে যাচ্ছিলেন। জুবায়ের সাদা পোশাকের একটি জোড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং একটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উপহার দেন এবং বলেন যে আমি মক্কা হয়ে অচিরেই মদিনা এসে আপনাদের সাথে মিলিত হব। বুখারীর একটি রওয়ায়েত রয়েছে যে কোনো সময় এমনও হতো যে সেই পথ চলায় কাফেলার বিভিন্ন লোক যারা আবু বকরকে তার বাণিজ্য সফরের কারণে এসব জায়গায় পূর্বে দেখেছিল তারা জিজ্ঞেস করত আপনার এই সাথীকে। তিনি বলতেন যে ব্যক্তি আমার পথ প্রদর্শনকারী, হাজা রাজুলুন ইয়াহদিনিস সাবিল, এ ব্যক্তি আমাকে পথের দিশা দিয়ে থাকেন। মানুষ মনে করে তিনি ছিলেন গাইড, কিন্তু হযরত আবু বকর আধ্যাত্মিক হেদায়েত বা পথ প্রদর্শন বুঝিয়েছেন। এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী হওয়ার কারণে এই পথে বারবার আনাগোনা করতেন, তাই বেশিরভাগ মানুষ তাকে চিনত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি তারা জানত না। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে, তোমার সামনে যিনি যাচ্ছেন উনি কে? হযরত আবু বকর বলতেন, ইয়াহদিনিস সাবিল, ইনি আমার হাদি, ইনি আমার পথ প্রদর্শক। তারা ভাবত যে ইনি হয়তো দলিল বা গাইড যা পথ দেখানোর জন্য আবু বকর সাথে নিয়েছেন, কিন্তু হযরত আবু বকরের কথার অর্থ ভিন্ন হতো। গন্তব্যে পৌঁছার সম্পর্কে লেখা আছে, 8 দিন সফরের পর ঐশী সাহায্যের ছায়ায় অবশেষে সোমবার তিনি ইসলাম মদিনার অবস্থিত কুবায় পৌঁছেন। হাদিসে আছে যে সোমবারে তিনি জন্মগ্রহণ করেন, সোমবারই মক্কা থেকে বেরিয়েছেন আর সোমবারই মদিনা পৌঁছেন, আর সোমবারই আমাদের প্রিয় নবী ইহধাম ত্যাগ করেছেন। কুবা একটি কূপের নাম ছিল, এই কূপের নাম অনুসারে এই গ্রামের নাম কুবা প্রসিদ্ধি লাভ করে, যেখানে আনসারের বনি আমর বিন অফ গোত্র বসবাস করত। মদিনা থেকে 2 মাইল দূরে অবস্থিত ছিল এই গ্রাম। কারো কারো মতে কুবা মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত ছিল, এটিকে আলিয়াও বলা হয়। মদিনায় মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে যাত্রার সংবাদ শুনে রেখেছিল। তারা প্রত্যেক সকালে হাররায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীর আগ্রহে অপেক্ষা করত। মদিনা 2 হাররার মাঝে অবস্থিত, কালো পাথুরে ভূমিকে হাররা বলা হয়। মদিনার পূর্ব দিকে হাররা অবস্থিত, এটিকে বলা হয়, এটিকে হাররা বনু কুরাইজাও বলা হয়। অন্যটি হলো হাররাতুল ওয়াবুরা, যা মদিনার পশ্চিমে 3 মাইল দূরে অবস্থিত। দুপুরের দাবদাহের কারণে তারা সেখান থেকে ফিরে আসতো, প্রভাতে যেত, মহানবীর অপেক্ষা করত আর দুপুরে ফিরে আসতো। একদিন দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা ফিরে আসে, মদিনাবাসীদের কথা হচ্ছে। এরপর তারা যখন ঘরে ফিরে আসে, এক ইহুদি যে তার দুর্গগুলোর কোন দুর্গে কোন কাজে আরোহণ করে মহানবীকে দেখার জন্য, সে মহানবী এবং তার সাথীদেরকে দেখে যিনি সাদা পোশাক পরিহিত ছিলেন। উপর থেকে মরিচা বিদূরীভূত হচ্ছিল, ইহুদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে উচ্চস্বরে বলল যে, হে আরববাসীরা, ইনি তোমাদের সেই সর্দার যার তোমরা অপেক্ষায় রয়েছ। মুসলমানরা দ্রুত অস্ত্রে সজ্জিত হয়ে হাররায় গিয়ে মহানবীর সাথে মিলিত হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে ডান দিকে মোড় নেন আর আমর বিন আওফের পাড়ায় তাদেরকে নিয়ে উপস্থিত হন। দিনটি ছিল সোমবার আর মাস ছিল রবিউল আউয়াল। হযরত আবু বকর দণ্ডায়মান হন, মহানবী নীরব ছিলেন। আনসারদের মাঝে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি তারা এসে হযরত আবু বকরকে সালাম করে, আর এক পর্যায়ে মহানবীর পবিত্র গায়ের উপরে হযরত আবু বকর এগিয়ে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর উপর ছায়া করেন চাদর দ্বারা। তখন মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু আমর বিন আওফের পাড়ায় 10-এর অধিক রাত বা বুখারীর রওয়ায়েত অনুসারে 14 রাত অবস্থান করেন আর সেই মসজিদের ভিত্তি রাখেন যার ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছিল, তাতে মহানবী নামাজ পড়েন। সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার অর্থাৎ 4 দিন অবস্থান করেন আর জুমার দিন মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। অপর রওয়ায়েতে উল্লেখ আছে তিনি 22 রাত অবস্থান করেছেন। হযরত মুসলিহ মওদ মহানবীর কুবায় শুভাগমনের কথা উল্লেখ করে বলেন, সুরাকাকে বিদায় জানানোর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক মঞ্জিল দূরত্ব অতিক্রম করে মদিনায় পৌঁছে যান। মদিনাবাসীরা অধীর আগ্রহে তার অপেক্ষায় ছিল। এর চেয়ে বড় সৌভাগ্য তাদের আর কি হতে পারত যে যে সূর্য মক্কার জন্য উদিত হয়েছিল, মদিনাবাসীদের জীবনে তা উদিত হয়েছে। তারা যখন সংবাদ পায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বেরিয়ে গেছেন, অর্থাৎ মদিনাবাসীরা যখন এই সংবাদ পায় সেদিন থেকেই তারা তার অপেক্ষা করতে থাকে। তাদের বিভিন্ন প্রতিনিধি দল প্রত্যেক দিন বেশ কয়েক মাইল পর্যন্ত এগিয়ে যেত তার সন্ধানে, সন্ধ্যায় নিরাশ হয়ে ফিরে আসত। মদিনার কাছে যখন তিনি পৌঁছেন, তিনি প্রথমে মদিনার পার্শ্ববর্তী গ্রাম কুবায় অবস্থানের সিদ্ধান্ত নেন। এক ইহুদি তার উট আসতে দেখে বুঝতে পারে যে কাফেলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের। সে টিলায় আরোহণ করে উচ্চস্বরে বলে যে হে কায়লার সন্তান, কায়লা মদিনাবাসীদের এক দাদি ছিল, কায়লার আওলাদ নামেই তাদের সম্বোধন করা হতো। সে বলে তোমরা যারা অপেক্ষায় ছেড়ে সে এসে গেছে। এই সংবাদ শুনতে মদিনার প্রত্যেক ব্যক্তি কুবার দিকে ছুটে আসে। কুবাবাসী এই ধারণায় যে আল্লাহর নবী তাদের মাঝে অবস্থানের জন্য এসেছেন আনন্দে আত্মহারা ছিল। তখন এমন একটি ঘটনা ঘটে যা মহানবী ইসলামের পরম সরলতার প্রমাণ বহন করে। মদিনার বেশিরভাগ মানুষ তার পবিত্র চেহারার সম্পর্কে অবহিত ছিল না। কুবার বাইরে এক বৃক্ষ তলে যখন তিনি বসেছিলেন আর মানুষ ছুটে তার কাছে আসছিল, মহানবী যেহেতু অতি কৃত্রিম সরলতার সাথে সাদামাটা ভাবে বসেছিলেন, তাদের মাঝে অনবহিতরা আবু বকরকে দেখে, যিনি বয়সে অনেক ছোট ছিলেন কিন্তু তার দাড়ি কয়েকটা কিছু দাঁড়িয়ে সাদা ছিল, একইভাবে তার পোশাক মহানবীর পোশাকের চেয়ে কিছু ভালো ছিল, তাই তারা মনে করে যে আবু বকরই হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আর গভীর শ্রদ্ধার সাথে তার দিকে মুখ করে বসে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখার পর বুঝতে পারেন যে মানুষ ভুল বুঝেছে। তিনি রোদের সামনে চাদর প্রসারিত করে দাঁড়িয়ে যান এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোদ পড়ছে, আমি আপনাকে ছায়া করছি। এই সূক্ষ্ম পদ্ধতিতে মানুষের সামনে তাদের ভুল তিনি তুলে ধরেন। এই ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব বুখারীর একটি উদ্ধৃতি উপস্থাপন করেছেন। তিনি বলেন, বুখারীতে বরা বিন আযিবের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবীর মদিনা আগমনের সময় আনসার যতটা আনন্দিত হয়েছিল এমন আনন্দে আমি তাদেরকে অন্য কোন সময় দেখিনি। তিরমিজি এবং ইবনে মাজাহ আনাসের মালিকের পক্ষ থেকে বর্ণনা করেছে যে মহানবী যখন আসেন তারা অনুভব করে যে মদিনা আমাদের জন্য আলোকিত হয়ে গেছে। আর যেদিন তিনি ইন্তেকাল করেন সেদিনের চেয়ে আর কোনোদিন বেশি অন্ধকার আচ্ছন্ন ছিল না মদিনা। অভ্যর্থনা জ্ঞাপনকারীদের সাথে সাক্ষাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধারণার অধীনে, যার কথা ইতিহাসে উল্লেখ করা হয়নি, কোন ধারণার অধীনে সোজা শহরে প্রবেশ করেনি, বরং ডান দিকে সরে মদিনার উঁচু ভূমিতে যা শহর থেকে 2-2.5 মাইল দূরে অবস্থিত ছিল, যার নাম ছিল কুবা, এখানে যান। এখানে আনসারের কিছু গোত্রের বসতি ছিল, যাদের মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আমর বিন আউফের বংশ। সে যুগে এই বংশের নেতা ছিলেন কুলসুম বিন আল হেদম। কুবার আনসাররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উষ্ণ এবং আন্তরিক অভ্যর্থনা জানায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুলসুম বিন হেদমের ঘরে অবস্থান করেন। যেসব মহাজির তার আগমনের পূর্বে মদিনায় এসেছিলেন তাদের বেশিরভাগ কুবায় কুলসুম বিন হেদম এবং অন্যান্য সম্মানিত আনসারের ঘরে অবস্থান করছিলেন। স্বভাবত এই কারণেই তিনি সর্বপ্রথম কুবায় অবস্থান করা পছন্দ করেছেন। নেমেসেই পুরো মদিনায় তার শুভাগমনের সংবাদ ছড়িয়ে পড়ে আর সব মুসলমান আনন্দের আতিশয্যে বেকুল হয়ে দলে দলে তার অবস্থান স্থলে সমবেত হতে থাকে। কুবার মসজিদ নির্মাণ সম্পর্কে রয়েছে যে হুজুর কুবায় অবস্থানকালে একটি মসজিদের ভিত্তি রেখেছিলেন যেটিকে বলা হয় মসজিদে কুবা। বুখারী শরীফে রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর বিন আওফের পাড়ায় 10-এর অধিক রাত অবস্থান করেন আর এই মসজিদের ভিত্তি সেই মসজিদের ভিত্তি রাখেন যে ভিত্তি রাখা হয়েছিল তাকওয়ার উপর, আর যাতে মহানবী নিজে নামাজ পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওয়ায়েতে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর বিন আওফের জন্য মসজিদের ভিত্তি রাখেন। তিনি যখন ভিত্তি রাখেন, সর্বপ্রথম কেবলামুখী একটি পাথর সংস্থাপন করেন, এরপর আবু বকর একটি, এরপর ওমর একটি পাথর নিয়ে আসেন আর আবু বকরের পাথরের সাথে পাথর ঘেঁষে রেখে দেন। এরপর সবাই নির্মাণ কাজে লেগে যায়। কুবা মসজিদ যখন নির্মিত হচ্ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর এনে পাথর আনতেন, যে পাথর তিনি পেটের সাথে লাগিয়ে রেখেছিলেন, খুব ভারী পাথর ছিল, সেটি রাখেন। তিনি এক ব্যক্তি এসে সে পাথর ওঠানোর চেষ্টা করে, সে তাকে উঠাতে পারেনি, তিনি বলতেন যে ছেড়ে দিয়ে অন্য পাথর নিয়ে আসো। কোবার মসজিদ সম্পর্কে বর্ণিত হয়েছে যে এটি সেই মসজিদ যার ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছে। কোন কোন রওয়ায়েতে মসজিদে নববীকে সেই মসজিদ বলা হয় যার ভিত্তি রাখা হয়েছিল তাকওয়ার উপর। সিরতে হালাবিয়ায় উল্লেখিত আছে যে এই উভয় রওয়ায়েতে কোনো বিরোধ নেই, কেননা উভয় মসজিদের ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছে। এই কথার সাপোর্ট বা সমর্থন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পক্ষ থেকেও দেখা পাওয়া যায়। এই রওয়ায়েত অনুসারে তাদের মত হলো মদিনার সব মসজিদ, যেগুলোর মাঝে কুবার মসজিদ অন্তর্ভুক্ত, এগুলোর ভিত্তি ছিল তাকওয়ার উপর। কিন্তু যে আয়াত মসজিদ সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে সেটি মসজিদে কুবাই, 10 দিন বা 14 দিন অবস্থানের পর বরোজ জুমা মহানবী কুবা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে বনু সালেম বিন ফের পাড়ায় যখন পৌঁছেন তখন জুমার সময় হয়ে যায়। হুজুর মুসলমানদের সাথে রায়নুনা উপত্যকার মসজিদে জুমার নামাজ আদায় করেন, আর তখন নামাজের সংখ্যা ছিল 100। রায়নুনা উপত্যকা মদিনার দক্ষিণে অবস্থিত একটি উপত্যকা। এই মসজিদে যখন জুমার নামাজ পড়েন তখন থেকে এই মসজিদকে মসজিদুল জুমা আখ্যায়িত করা হয়। এইটি ছিল প্রথম জুমা যা মহানবী মদিনায় পড়েন। হয়তো এই মসজিদ পরে নির্মাণ করা হয়েছে জুমা পড়ার কারণে এই জায়গায়। জুমার নামাজের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে মদিনা অভিমুখে যাত্রা করেন। তখন হযরত আবু বকরকে তিনি পেছনে বসিয়েছিলেন। পুরস্কারের লোভে অনেকেই মহানবীর পিছু ধাওয়ার অপপ্রয়াস পায়। ইতিহাস গ্রন্থে একটা ঘটনার উল্লেখ আছে, তাতে এইভাবে বর্ণিত হয়েছে, বুরাইদা বিন উসাইব বর্ণনা করেন, কুরাইশ যখন 100 উট পুরস্কার নির্ধারণ করে তার জন্য যে মহানবীকে জীবিত বা মৃত নিয়ে আসবে, অর্থাৎ মহানবীকে, আমারও লোভ হয়, আমিও লোভ সংবরণ করতে পারিনি। আমি বনু সাহাম গোত্রের 70 ব্যক্তির সাথে বের হই আর মহানবীর সাথে সাক্ষাৎ হয়। তিনি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কে? আমি বললাম, বুরায়দা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের প্রতি মনোযোগ নিবদ্ধ করে বলেন, হে আবু বকর, আমাদের বিষয়টা এখন শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এবং আমরা সঠিক পথে আছি। এরপর জিজ্ঞেস করেন যে তুমি কোন গোত্রের সাথে সম্পর্ক রাখো। মহানবী বলেন, আমরা শান্তিতেই আছি। এরপর জিজ্ঞেস করেন, কার সন্তান তুমি? আমি বললাম, বনি সাহাম। তিনি বলেন, হে আবু বকর, তোমার তীর, তোমার নক্ষত্র এখন শুভ। এরপর বুরাইদা মহানবীকে জিজ্ঞেস করে, আপনি কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহ, আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুরাইদা বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রসুল। এরপর বুরাইদা ইসলাম গ্রহণ করেন আর যারা তার সাথে ছিল সবাই তারা ইসলাম গ্রহণ করে। বুরাইদা বলেন, সব প্রশংসা মহান আল্লাহর, বনু সাহাম সানন্দে কোনো বল প্রয়োগ ছাড়াই ইসলাম গ্রহণ করে। প্রভাতে বুরাইদা বলেন যে হে আল্লাহ রাসূল, মদিনায় আপনার একটা পতাকা হাতে প্রবেশ করা উচিত। এরপর মাথা থেকে পাগড়ি খুলে বর্ষার মাথায় বেঁধে দেন এবং মহানবীর সামনে হাঁটতে থাকেন। আর এক এক পর্যায়ে মুসলমানরা মদিনায় প্রবেশ করে। বুখারী শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় শুভাগমন সম্পর্কে আনাস বিন মালিকের রওয়ায়েত এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী মদিনায় প্রবেশ করেন। মদিনার উঁচু অংশের একটি গোত্র, যেটিকে বনু আমর বিন আওফ বলা হয়, সেখানে তিনি যাত্রা বিরতি দেন। মহানবী তাদের মাঝে 14 রাত অবস্থান করেন। এরপর বনু নাজ্জারকে ডেকে পাঠান, তারা তরবারি সজ্জিত হয়ে আসে। এই ঘটনা আমার সেভাবে মনে আছে যেন আমি মহানবীকে এখনো তার বাহনে বসা অবস্থায় দেখতে পাচ্ছি। হযরত আবু বকর তার পেছনে বাহনে ছিলেন, বনু নাজ্জারের লোকেরা মহানবীর চতুর্পাশে ছিল। অবশেষে তিনি হযরত আবু আইয়ুবের উঠানে তাবু স্থাপন করেন। ঘটনা তুলে ধরতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, কোবায় 10 দিন অবস্থানের পর জুমার দিন মহানবী সাল্লাম মদিনার ভেতরের দিকে যান। আনসার এবং মহাজেরদের বড় জামাত তার সাথে ছিল। তিনি এক উঁটে আরোহিত ছিলেন, হযরত আবু বকর ছিলেন তার পেছনে। কাফেলা ধীরে ধীরে শহরের দিকে অগ্রসর হতে থাকে। পথে পথে জুমার নামাজের সময় হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেম বিন আওফের পাড়ায় যাত্রা বিরতি দিয়ে সাহাবীদের উপস্থিত খুতবা দেন এবং জুমার নামাজ পড়েন। ঐতিহাসিকরা লেখেন, যদিও এর পূর্বেই জুমার সূচনা হয়ে গিয়েছিল, কিন্তু এটি ছিল প্রথম জুমা যা মহানবী নিজে পড়িয়েছেন। আর এরপর রীতিমতো জুমার রীতির সূচনা হয়। এখান থেকে এটি বোঝা যায় যে সে মসজিদটি পরে নির্মাণ করা হয়েছে। জুমা শেষে তার কাফেলা ধীরে ধীরে মদিনার দিকে যাত্রা করে। পথের মধ্যে মুসলমানদের বাড়ির পাশ দিয়ে যখন যেতেন, মুসলমানরা আবেগের আতিশয্যে এগিয়ে এসে বলতেন যে হে আল্লাহ রাসূল, এটি আমাদের ঘরে, আমাদের সম্পদ, আমাদের প্রাণ আপনার চরণে নিবেদন করছে। আমাদের কাছে নিরাপত্তার সব ব্যবস্থাও আছে, আমাদের ঘরে অবস্থান করুন। মহানবী তাদের কল্যাণের দোয়া দিয়ে ধীরে ধীরে শহরের দিকে অগ্রসর হতে থাকেন। মুসলমান নারী এবং মহিলারা আনন্দের আতিশয্যে ঘরের ছাদে উঠে গান গাওয়া আরম্ভ করে। আর সেই গানটি হলো তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা। অর্থাৎ আজ আমাদের উপর বেদার পাহাড়ের উপত্যকা থেকে চতুর্দশী চন্দ্র উদিত হয়েছে, তাই খোদার স্থায়ীভাবে কৃতজ্ঞতা প্রকাশ আমাদের জন্য আবশ্যক হয়েছে। মুসলমান সন্তানরা মদিনার অলিতে গলিতে এই গান গাইত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসে গেছেন, খোদার রসুল এসে গেছেন। আল মদিনার ইথিওপিয়ান দাস তার আগমনের আনন্দে তরবারির খেলা দেখায়। তিনি যখন শহরে প্রবেশ করেন, প্রত্যেক ব্যক্তির বাসনা এটি ছিল যে মহানবী তার ঘরে অবস্থান করবেন এবং সে তার সেবা তার চরণ নিবেদন করত। তিনি সবার সাথে কথা বলে ক্রমশ এগিয়ে যান। এক পর্যায়ে তার উমর বনু নাজ্জারের পাড়ায় পৌঁছে বনু নাজ্জারের লোকেরা তরবারি সজ্জিত হয়ে সারিবদ্ধভাবে তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল। আর গোত্রের মেয়েরা ঢোল বাজিয়ে গান গাইছিল, নাহানু জওয়ারু মিন বনু নাজ্জার ইয়া হাব্বাজা মোহাম্মদ মিন জার। আমরা বনু নাজ্জার গোত্রের মেয়েরা, আমরা কত সৌভাগ্যবতী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাড়ায় অবস্থানের জন্য এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার পরিজন এবং আবু বকরের পরিবার পরিজনকে মদিনা ডাকার ঘটনার কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে স্বল্পকাল পর, অর্থাৎ মদিনায় আসার স্বল্পকাল পর, মহানবী তার মুক্তকৃত দাস যায়েদকে মক্কা পাঠান যেন তার পরিবার পরিজনকে নিয়ে আসেন। মক্কাবাসীরা এই আকস্মিক হিজরতের কারণে কিছুটা ভীতগ্রস্ত ছিল, তাই কিছুদিন জুলম নির্যাতন বন্ধ থাকে। এই ভয়ভীতি কারণে মহানবী এবং আবু বকরের পরিবারের মক্কা ছাড়ার পথে কোনো বাধা দেয়নি। তারা নিরাপদে মদিনায় পৌঁছে যান। মহানবী তখন যে ভূমি ক্রয় করেছিলেন, সর্বপ্রথম সেখানে তিনি মসজিদের ভিত্তি রাখেন, এরপর নিজের এবং নিজের সাথীদের জন্য তিনি গৃহ নির্মাণ করেন। মদিনায় হিজরতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনায় হযরত খুবাব বিন আসাফের ঘরে অবস্থান করেন। শোনা মদিনার পাশের একটি জনবসতি যা মসজিদ নববী থেকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত ছিল। হযরত খুবাইবের সম্পর্ক বনু হারেস বিন খাজরাজের সাথে ছিল। এক উক্তি অনুসারে হযরত আবু বকর হযরত খারেজা বিন যায়েদের ঘরে বানিয়েছিলেন। এই স্মৃতিচারণ ভবিষ্যতে ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এখন আমি কতক প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব। সর্বপ্রথম স্মৃতিচারণ হবে চৌধুরী আসকর আলী কলার মরহমের, যিনি আল্লাহর পথে বন্দী ছিলেন, আসির রাহেমাউল্লাহ ছিলেন, বাহাওয়ালপুরের শরীফ কলার সাহেবের পুত্র ছিলেন। তিনি 10 জানুয়ারি বন্দী অবস্থায় সুস্থ হয়ে পড়েন আর সেখানে হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দৃষ্টিকোণ থেকে তিনি শহীদদের অন্তর্ভুক্ত গণ্য হবেন। বিস্তারিত বিবরণ হলো মরহুম বিরুদ্ধে 2021-এর 24 সেপ্টেম্বর বাগদাদ আল জদীদ ভাওয়ালপুরে থানায় 295 সির অধীনে রসুল অবমাননার কেস হয়। এই অপবাদ তাৎক্ষণিকভাবে আহমদের উপর আরোপ করা হয়। 24 সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মরহুম ভাওয়ালপুর জেলেই ছিলেন। জেলে রক্তভূমি এবং স্বাস্থ্যের অবনতির পর 4 জানুয়ারি তাকে ভাওয়ালপুর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসা অব্যাহত ছিল। 10 জানুয়ারি ফজরের পূর্বে সেখানে তিনি ইহধাম ত্যাগ করেন। বন্দী দশায় আসির হিসেবে আসিরি অবস্থায় ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স ছিল 70 বছর। মরহুমের জামানতের আবেদন আদালতে আবেদনের শুনানি হচ্ছিল। 8 জানুয়ারি শুনানির তারিখ ছিল, কিন্তু পুলিশ রেকর্ড নিয়ে আসেনি। এ কারণে জাজ তারিখ দেয় 11 জানুয়ারি। কিন্তু কোন রায় এর পূর্বেই তিনি তার প্রভুর সাথে গিয়ে মিলিত হন। 3 মাস 15 দিন তিনি আল্লাহ তালার পথে বন্দী ছিলেন। আসির রাহেমাউল্লাহ ছিলেন। 1971 সনে জীবনের প্রারম্ভেই ম্যাট্রিক পাশ করার পর নিজেই আহমদীয়ত গ্রহণ করেছেন। বংশে একমাত্র আহমদী ছিলেন। আহমদীয়ত গ্রহণের পর বিরোধী পরিস্থিতির সম্মুখীন হন, তা সত্ত্বেও অবিচল ছিলেন সত্যের উপর। লাহোরে এফসি কলেজ থেকে অঙ্কশাস্ত্রে এমএসসি করেন তিনি। পড়ালেখা চলাকালে আহমদীয় গ্রহণের কারণে পিতামাতা আর্থিক সাহায্য করা বন্ধ করে দেওয়ার শর্ত নির্ধারণ করে যে আহমদীয় ছাড়লেই পড়ালেখার খরচ দেওয়া হবে। তার সত্ত্বেও তিনি সত্যের উপর অবিচল ছিলেন আর প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখার ব্যয় নির্বাহ করতেন। মরহুমের পিতা অবশ্য মরহুমের অবিচলতা এবং তাকওয়ায় প্রভাবিত হয়ে পরবর্তীতে বিরোধিতা পরিত্যাগ করেন। আর পিতার আশঙ্কা হয় যে আহমদী হওয়ার কারণে কোথাও গৈর আহমদী পিতার সম্পদ থেকে তাকে বঞ্চিত না করা হয়। তার পিতা তার জীবদ্দশায় তার প্রাপ্য অংশ তার নামে লিখে দেন আর এইভাবে পিতা পুত্রের সাথে সব ব্যবহার করেন। আল্লাহ তালার কৃপায় 1 অষ্টমাংশ ওসিহত করেছেন। আর্থিক বিভিন্ন তারিখে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। নববর্ষের ঘোষণা করতেই তিনি পুরো বছরের চাঁদা দিয়ে দিতেন। আহমদীয় খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল অফিস জিন্দগি এবং কেন্দ্রীয় অতিথিদের তিনি আন্তরিকভাবে আতিথ্য করতেন। জামাতের সফরে সবসময় নিজের গাড়ি দিয়ে দিতেন। তবলিগের গভীর আগ্রহ ছিল, সাহসী নির্ভীক ছিলেন। অনেক নেক ব্যক্তি তার মাধ্যমে আহমদীয়ত গ্রহণ করেছে। নামাজ রোজা ছাড়াও রীতিমতো তাহাজ্জুদ পড়তেন। দরের লালন মানব সেবাকারী ব্যক্তিত্ব ছিলেন। বংশের প্রত্যেক ব্যক্তির বিরোধিতা সত্ত্বেও আর্থিক এবং নৈতিকভাবে সাহায্য করতেন। শাহাদাতের গভীর বাসনা ছিল তার। আল্লাহ তাআলা এইভাবে তার বাসনা পূর্ণ করেছেন। তার স্ত্রী সাহেবা বলেন, জেলে সাক্ষাৎকালে তিনি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে 3 বার সালাম পৌঁছানো হয়েছে আর অন্য স্বপ্নে তাকে বলা হয়েছে যে আমি জেল থেকে আমার মৃতদেহ বের হতে দেখেছি। আনসারুল্লাহর নাজেম জেমে আলা ভাওলপুর শহর, সেক্রেটারি দাওয়াত আল্লাহ, সেক্রেটারি ওয়াকফে জদীদ, সেক্রেটারি জেলার সেক্রেটারি ওয়াকফে জদীদ হিসাবেও তিনি খেদমত করার বা কাজ করার সুযোগ পেয়েছেন। পরবর্তীতে তিনি জেলা কাজী হিসাবেও কাজ করেছেন। তিনি তার অবর্তমানে স্ত্রী ছাড়াও দুই পুত্র এবং এক কন্যা রেখে গেছেন।
বেটে ইনকে এক
বাইরে, তার পুত্র দেশের বাইরেই আছেন আর কন্যাও রয়েছেন কানাডায়।
আল্লাহ তাআলা
আসগর আলী ক্লার সাহেবের প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য দিন, তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। দোয়া করুন অন্য বন্দীদের জন্য, আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে মির্জা মমতাজ আহমদ সাহেবের, যিনি রাবার ওকালতে উলিয়ার কর্মী ছিলেন। 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কৃপায়, আল্লাহর ফজলে তিনি ওসিয়ত করেছেন তার বংশে আহমদিয়ত তার পিতা ক্যাপ্টেন ডক্টর শের মোহাম্মদ সাহেবের মাধ্যমে আসে, যিনি 1923 সনে করেছেন। মির্জা মমতাজ সাহেব 1964 সনে তারিখে দিদের আমানতে মহরের হিসাবে কাজ আরম্ভ করেন। 58 বছর শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কাজ করার সৌভাগ্য পেয়েছেন। চৌধুরী মুজাফর উদ্দিন বাঙালি সাহেবের কন্যার সাথে তার বিয়ে হয়েছিল, মাজেদা বেগম সাহেবের সাথে। আল্লাহ তাআলা তাকে দুই পুত্র এবং এক কন্যা সন্তান দিয়েছেন। তার দহিত্র খালেদ মনসুর লেখেন, নানা সবসময় আমাদের জামাতের সাথে সম্পৃক্ত থাকার নসিহত করতেন, সবসময় বা জামাত নামাজের গুরুত্ব বোঝাতেন এবং নসিহত করতেন। আমার পিতার ইন্তেকালের পর নানা আমাকে তার ঘাটতি অনুভব হতে দেননি, তাকে বন্ধু হিসাবে পেয়েছি, জামাতের কাজে সবসময় তাকে রত পেয়েছি। এক আদর্শ বন্ধু, পিতা এবং জামাতের এক আদর্শ কর্মী ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবার সাথে স্নেহ ভালোবাসার সম্পর্ক রাখতেন, সময়ানুবর্তী ছিলেন এবং সময়ানুবর্তী তার গুরুত্ব বোঝাতেন। তার সহকর্মী সাইদ নাসের সাহেব বলছেন, দীর্ঘকাল তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, খুব পরিচ্ছন্ন হাতে কাজ করতেন, কাজ শেষ করার পর সাথীদের কাজেও তাদেরকে সাহায্য করতেন। এক মুরব্বি লোকমান সাহেবের সাহেব বলেন, আমি দেখেছি যে দুর্বলতা সত্ত্বেও তার উপর ন্যস্ত কাজ সোচ্চারভাবে সুন্দরভাবে সমাধা করতেন, খুবই ভালো সরল শক্তি ছিল, অনেক পুরনো কোনো কথাও তাৎক্ষণিকভাবে বলতে পারতেন যে বিষয়টি অমুক জায়গায় অমুক ফাইলে রয়েছে। পরিচ্ছন্ন রসিকতা পছন্দ করতেন, আমরা উপভোগ করতাম, কিন্তু বিনা কারণে বৃথা কথা বলা বা গপ মারার অভ্যাস তার ছিল না। নিজের কাজ করার পর যে সময় ব্যস্ত চেয়ারে বসে অফিসে পুরনো ফাইল নিয়ে তা পড়া আরম্ভ করতেন। ডক্টর সুলতান মোবাশ্বের সাহেবও তার সম্পর্কে লিখেছেন, খুবই বিনয়ী এক মানুষ ছিলেন, এক সিনিয়র কর্মী হওয়া সত্ত্বেও নিজের পালার অপেক্ষা করতেন, হাসপাতালে আসার পর কখনো তাড়াহুড়া করতেন না, খুবই কৃতজ্ঞ ছিলেন, ধৈর্য অনেক পরম ধৈর্যশীল ছিলেন। দীর্ঘ অসুস্থতা এবং দৈহিক কষ্ট সত্ত্বেও কখনো অধৈর্য হননি, ধৈর্যহীনতা প্রদর্শন করেননি। তার বন্ধু বান্ধবের গণ্ডি খুব বড় ছিল না, অফিসের কয়েকজন বন্ধু ছাড়া। হুজুর বলছেন, আমিও দেখেছি খুবই নীরব প্রকৃতির এক মানুষ, কয়েকজন বন্ধুর সাথেই তার জানাশোনা ছিল, অফিস থেকে ঘর, ঘর থেকে অফিস যাওয়া, এটি তার জীবনের রীতি ছিল। খুবই পরিশ্রমী কর্মী ছিলেন, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে জীবন কাটিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার সন্তান সন্ততিকে তার পূর্ণ ধরে রাখার তৌফিক দান করুন। পরবর্তী স্মৃতিচারণ হবে কর্নেল রিটায়ার্ড ডক্টর আব্দুল খালেক সাহেবের, যিনি ফজলেপুর হাসপাতালের সাবেক অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। 97 বছর বয়সে তার ইন্তেকাল হয় সম্প্রতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন। তার বংশে তার পিতা মোহাম্মদ আলম সাহেবের মাধ্যমে আহমদিয়ত আসেন, যিনি 1919 সনে বয়াত করেছিলেন। আব্দুল খালেক সাহেব বয়াত করেছেন 1931 সনে। বয়াতের বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে তিনি বলেন যে আমাদের পিতা আলফজল আনাতেন, তারপরে আহমদীয়তের উপরে মনোযোগ নিবদ্ধ হয়। 1938 সনে আমরা তিন ভাই বোন বয়াত করি। আমাদের মা নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন, আমাদের বয়াতের স্বল্পকাল পর তিনিও বয়াত করেন। 1939 সনের জুবলি জলসায় প্রথমবার কাদিয়ান যাই, পরবর্তীতে প্রায় জলসায় যাওয়ার সুযোগ হয়। তার স্ত্রী 1987 সনে ইন্তেকাল করেন। দুই পুত্র দুই কন্যা তিনি তার রয়েছে। এক পুত্র ডক্টর আব্দুল বারি, ইসলামাবাদ জামাতের আমির। ১৯৭৪-এ ভুট্টো সরকার যখন আহমদীদের অমুসলিম ঘোষণার অন্যায় আইন পাশ করে ডাক্তার সাহেব সরকারের চাকরি ছেড়ে দেন। নুসরত জাহ স্কিমের অধীনে তার সেবা পেশ করেন। 1977 সনে কেন্দ্রের পক্ষ থেকে তাকে সেরালিয়ন পাঠানো হয়, যেখানে 3 বছর মানব সেবার সুযোগ হয় তাঁর। 1992 সনে তাশকন্দে পিআইএর ফ্লাইট আরম্ভ হয়। তো ডক্টর সাহেব সেই সুযোগে তাশকন্দ এবং উজবেকিস্তানে ওয়াকফারজি করার আবেদন করেন। কেন্দ্র তার অনুরোধ তার মঞ্জুর করে। ছোট বোনকে নিয়ে সমরকন্দ এবং বুখারায় তিনি ওয়াকফারজি করেছেন। তখন মানবতার অসাধারণ সেবা করেছেন। আহমদীয়তের বাণী পৌঁছানোর সৌভাগ্য হয়। তাবলীগ করেন তিনি। 1994 সনে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাকে ফজলেমোর হাসপাতালের রেবোয়ার ফজলেমোর হাসপাতালের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করেন। সেখানে 10 বছরের অধিক কাল পর্যন্ত খেদমত করার তার সুযোগ হয়েছে। তার যুগে ফজলেমোর হাসপাতালে নির্মাণ এবং সম্প্রসারণের ব্যাপক কাজ হয়েছে। বেশ কয়েকটি পরিকল্পনা বা প্রজেক্টের কাজ হয়েছে। তার সম্পর্কে তার কোন সন্তান লিখেছেন, 80-81 বছর বয়সে পৌঁছার পর খেদমতের চেতনা প্রেরণা তো গভীর ছিল, কিন্তু এই অনুভূতিও ছিল যে আমি বয়োবৃদ্ধ হচ্ছি। তাই 2005 সনে অবসরের কথা বলেন, আমাকে বলা হয়, তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন। এরপর ইসলামাবাদে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। ইসলামাবাদে স্থানীয় কাজি হিসেবে তিনি জামাতের কাজ করেছেন। তার বড় পুত্র ডক্টর আব্দুল বারী সাহেব বলছেন, সন্তানদের ধর্মীয় এবং নৈতিক তরবিয়তের বিষয়ে সবসময় চিন্তিত থাকতেন। ওর সকাল সন্ধ্যা করা এবং সবসময় কোরআন তেলাওয়াতে রত থাকতেন তিনি। এটি তার বড় পছন্দনীয় হবে ছিল। গুরুত্বপূর্ণ বিষয়ে সব সিদ্ধান্ত তিনি কোরআনের শিক্ষার আলোকেই করতেন। তার জামাতা ডক্টর জাফর আলী নাসের সাহেব লিখছেন, তিনি ওয়াকেন্টের নায়েব আমির। তিনি বলেন, আজ পর্যন্ত সারাদিন কাউকে এত কোরআনের তেলাওয়াত করতে দেখেনি। কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। একবার হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর স্টাফ উদাস হয়ে যায় যে আমাদেরকে কে কোরআন শোনাবে। তাহাজ্জুদে শীত ও গ্রীষ্মে তার তাহাজ্জুদ রীতিমতো পড়া আমাদের জন্য একটা আদর্শ ছিল। খেলাফত এবং জামাতের প্রতি গভীর ভালোবাসা ছিল। খুবই সরল সাদা মাটা জীবনযাপন করেছেন, জীবন কাটিয়েছেন, কখনো কোনো অভিযোগ করেননি। তার দহিত্র আব্দুস সামাদ রেজবি লিখছেন, তার ভাইয়ের দহিত্র যে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি প্রতিটি কষ্ট সহ্য করেছেন, নিজের আনন্দ তিনি ভুলে গেছেন। তার ঘরের রাবাতে তার ঘরে বেশ কয়েকবার অবস্থানের সুযোগ হয়েছে। আমার জন্য তার সত্তা জীবন্ত খোদাকে চেনার একটা কারণ মাধ্যম হয়েছে। তার নামাজে তাহাজ্জুদ ছিল অনন্য, চলনীয় খেলাফতের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল গভীরভাবে প্রতীত তার মাঝে, যা আমাদের সর্বোত্তম তরবিয়তের কারণ হয়েছে। ডক্টর আব্দুল খালেক সাহেব বলছেন, ফজলেমর হাসপাতালে ডক্টর আব্দুল খালেক সাহেব বলছেন, ডাক্তার সাহেব হাসপাতালের কম বয়স্ক ডাক্তারদেরকে খুব ভালোবাসতেন, সিনিয়র ডাক্তারদেরকে বলতেন জুনিয়র ডাক্তারের প্রশিক্ষণের প্রতি বিশেষভাবে যেন মনোযোগ দেওয়া হয়। হাসপাতালের সম্পদের সততার সাথে তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ করতেন, গরিব এবং দরিদ্রদের সাহায্যের জন্য নিজে পয়সা খরচ করতেন। ডক্টর মোহাম্মদ আশরাফ সাহেব বলছেন, খুবই ধৈর্যশীল প্রকৃতির মানুষ ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী, সহনশীল ছিলেন, খুবই স্নেহশীল এক ব্যক্তিত্ব ছিলেন, খুব বেশি কথা বলতেন না, কিন্তু প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে ছোট ছোট কথার উপর তিনি গভীর দৃষ্টি রাখতেন আর নীতি অনুসরণ করে চলতেন। ওয়াকফে আরজির জন্য অন্যান্য ডাক্তারদের আহ্বান জানাতেন যে ফজলেমর হাসপাতালে আসুন, আর তার জামাতা এবং পুত্রকেও বলতেন আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার পুণ্য তার বংশের মাঝে চলমান থাকবে, এটি আমার প্রত্যাশা। নামাজের পর তাদের সবার গায়েবানা জানাজা পড়াবো।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.